السلام علیکم ورحمۃ اللہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا عبدہ ورسولہ اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
مذہب پر اعتراض کرنے والے
دھرم نیے جرا آپتی کرے ترا شدھو آپتی پرجنت سیمیت تھاکے نا বরং আল্লাহ তাআলার পবিত্র সত্তার বিরুদ্ধেও তারা আপত্তি করে। এ যুগে এই আপত্তি পূর্বের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। আপত্তি করা এই সম্পর্কে অনেক বেশি বই লেখা হয়েছে এবং লেখা হচ্ছে আল্লাহর পবিত্র সত্তার বিরুদ্ধে। আজকাল নিজের কথা প্রচারের ইলেকট্রনিক সুবিধা থাকার কারণে এই অপকর্ম আরো সহজ হয়ে গেছে, সহজলভ্য হয়ে গেছে। এই কারণে মানুষের কাছে কথা পৌঁছতে পূর্বে যে বেশি সময় লাগত, তাও গুটিগত মানুষ পর্যন্ত পূর্বে পৌঁছানো সম্ভব হতো, কিন্তু এখন প্রত্যেক যদুমধু পর্যন্ত ইলেকট্রনিক সুবিধার মাধ্যমে কথা পৌঁছে যায়। এই কারণে পৃথিবীর একটা বিরাট শ্রেণী ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে। ধর্মের অনেক মান্যকারী, অনেক মানুষ যারা ধর্ম মানে, তারা ধর্ম থেকে দূরে সরে গেছে। এই কারণেও যে তাদের দৃষ্টিতে ধর্ম এখন শুধু গল্প কাহিনী ছাড়া আর কোনো কিছু নয়। আজকের বস্তুবাদী এবং উন্নত বিশ্বে এর কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করে না। আর না প্রত্যেক বান্দার সাথে সম্পর্কিত মানুষের মাঝে আল্লাহ ধারণা আছে, না ধর্মের সাথে মানুষের ধারণার কোন সামঞ্জস্য আছে বলে তারা মনে করে। এমন ক্ষেত্রে তারা বলে যে ধর্মের সাথে কেন তারা সম্পর্ক রাখবে। এই কারণে যারা আল্লাহর সত্তাকে বা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, ধর্মকে যারা পশ্চাৎপদতার বিষয় মনে করে, আর ধর্মীয় নেতাদের ব্যক্তি স্বার্থের বশবর্তী হয়ে ধর্মের নামে নিজেদের পিছনে মানুষকে যারা চালায় স্বার্থ সিদ্ধির মানুষে, বা একে নামধারী ধর্মীয় নেতা যারা রয়েছে, যারা মানুষ যাদের যারা মানুষকে নিজেদের পিছনে চালায়, তাদের আচার আচরণ দেখে ধর্মের বিরোধীরা বা আল্লাহ সত্তার যারা বিরোধী, তারা ধর্মের বিরুদ্ধে আরো বেশি ধৃষ্ট হওয়ার সুযোগ পায়। তারা বলে ধর্ম দিচ্ছে কি আমাদেরকে, বরং এ সকল আপত্তিকারীরা নবীদেরকেও ছাড়েনি। তাও শুধু ব্যক্তিগত স্বার্থের কারণে অশিক্ষিতদের নিজেদের পিছনে লাগিয়েছে, পিছনে চালিয়েছে, আর বলে যে আজকের উন্নত বিশ্বের কোন প্রয়োজন নেই। বরং এমন শিক্ষিত মানুষ যাদের ধর্মে আগ্রহ আছে বা ঐতিহ্যগত যাদের ধর্মের সাথে সম্পর্ক রয়েছে ঐতিহ্যগত ভাবে, বা বংশ পরম্পরায় তারা নিজেদের ধর্মে ধর্মের উপর অনুশীলনের চেষ্টাও করে, অর্থাৎ ধর্মের যে বর্তমান চিত্র আছে সেটি ইসলাম ছাড়া অন্য যে ধর্ম আছে সেগুলো মানারও যারা চেষ্টা করে তারাও বলে যে ধর্ম নিজের জায়গায়, কিন্তু আজকের বিজ্ঞানের উন্নত যুগে ধর্মের কোথাও কোনো উল্লেখ নেই। গত বছর অস্ট্রেলিয়া সফরে আমাকে সেখানকার এক রাজনীতিবিদের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। তিনি কথায় কথায় বলেন যে আমি খ্রিস্টান, গির্জায়ও যাই, ধর্মকে আবশ্যকও মনে করি, কিন্তু ধর্ম এবং বর্তমান উন্নত বিশ্ব এবং বিজ্ঞানের কোনো আন্তঃসম্পর্ক নেই, বাইবেলের কোনো উল্লেখই নেই। ধর্ম এবং বিজ্ঞানকে পৃথক পৃথক আলাদা আলাদা রেখেই আমরা কেবল ধর্মকে রক্ষা করতে পারি। আমি তাকে বললাম, আমার ধর্ম এবং যে গ্রন্থ মুসলমানদের জন্য এসেছে সেই গ্রন্থ আমাদেরকে বিজ্ঞান সম্পর্কে এবং বর্তমান উন্নতির সম্পর্কে আমাদের অনেক ব্যাপক পথের দিশা দেয়। যাই হোক, এগুলো পুরনো ধর্মগুলো সেই ধর্ম যা সবকিছু আয়ত্ত করতেই পারে না, সেই বৈশিষ্ট্য এই ধর্মগুলোতে নেই, এই কারণে এই এই ব্যক্তির চিন্তাধারা এমন। কিন্তু আশ্চর্য হতে হয় সে সকল মুসলমানদের অবস্থা দেখে যাদের প্রতি কামেল শরীয়ত নাজেল হয়েছে, যাতে সব কথা অন্তর্ভুক্ত রয়েছে, তারাও ধর্ম এবং আজকের উন্নতিকে স্ববিরোধী পরস্পর বিরোধী বিষয় মনে করে। আহমদই একমাত্র মানুষ যে বলে যে আল্লাহ তাআলার কোন বৈশিষ্ট্য কখনো অবলুপ্ত বা বিলুপ্ত হতে পারে না। এখানে কোরআনে যেখানে অতীতের কথা আছে সেখানে কোরআনে বর্তমান যুগের বৈজ্ঞানিক উন্নতির কথাও রয়েছে। সেখানে কোরআনে এই কথাও বলে যে ইসলামের খোদা জীবন্ত খোদা, তিনি এখনো কথা বলেন যেভাবে পূর্বে কথা বলতেন, তিনি এখনো শুনেন যেভাবে পূর্বে শুনতেন, আর তিনি বা এই গ্রন্থ এই যুগে আল্লাহ তাআলা এই যুগে ধর্মকে সমর্থনহীন ছেড়ে দেননি, আর মসীহ মওউদকে প্রেরণ করে এই যুগে আল্লাহ তাআলাকে ধর্মকে এবং শরীয়তকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে পৃথিবীর সামনে তুলে ধরেছেন। তাই আমরা আহমদরা সৌভাগ্যবান যে আমরা যুগের ইমামকে গ্রহণ করেছি, তাকে মেনেছি, আর ধর্মের বাস্তবতা আমরা বুঝতে পেরেছি। আপত্তিকারীদের এই আপত্তি কখনো আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে না যে ধর্ম শিক্ষা এবং উন্নতি থেকে মানুষকে দূরে নিয়ে যায় বা ধর্ম স্বার্থপরতার জন্ম দেয় বা ধর্ম রক্ত প্রবাহের রক্ত ছড়ানোর শিক্ষা দেয় বা ধর্মের নামে মানুষ খুন হয়। আমাদেরকে হযরত মসীহ মওউদ ইসলাম এই কথা বলেছেন যে বিজ্ঞান এবং ধর্মে কোনো বিরোধ নেই, ধর্ম সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত, আর বিজ্ঞান যতই উন্নতি করুক না কেন কোরআনী শিক্ষা এবং ইসলামী নীতিকে তা কোনোভাবে মিথ্যা প্রমাণ করতে পারবে না। তাই আমাদের ধর্ম এবং আমাদের শরীয়তের গ্রন্থ কোরআন যা ব্যাপক জ্ঞান বিতরণ করে, বিজ্ঞানের জ্ঞানও কোরআনে অন্তর্ভুক্ত জ্ঞানেরই একটি অংশ। তো আমি যেভাবে বলেছি এই আপত্তি করে ধর্ম সম্পর্কে একটা ঘৃণা সৃষ্টি করা হচ্ছে মানুষের মাঝে, তারা বলে ধর্ম নাকি রক্ত ছড়ানোর শিক্ষা দিয়ে থাকে আর রক্তপাত ঘটিয়ে থাকে, নাউজুবিল্লাহ। ধর্ম বলা হয় যে আমরা যারা উন্নত বৈজ্ঞানিক যুগ অতিক্রম করছি, যদি রক্ত এড়াতে হয়, রক্তপাত এড়াতে হয়, রক্ত প্রবাহিত করা এড়াতে হয়, তাহলে ধর্মের প্রতি ঘৃণা রাখা আবশ্যক, এটি হলো তাদের কথা। আবার বলে যে তোমরা আল্লাহ আল্লাহ করতে থাকো, খোদা খোদা করতে থাকো। এখন পৃথিবীতে দুটোই বড় ধর্ম রয়েছে, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম, উভয়টি যুদ্ধের নির্দেশে ভরা, উভয় ধর্মের ধর্মগ্রন্থ যুদ্ধ সংক্রান্ত নির্দেশে ভরা। অপবাদ আরোপ করে তারা যে আল্লাহ তাআলা ধর্মীয় গ্রন্থ অনুসারে বিভিন্ন জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করেছেন, তারা বলে তোমাদের ধর্মগ্রন্থটি লেখা আছে যে আল্লাহ তাআলা অমুক জাতিকে শাস্তি দিয়েছেন, অমুক জাতিকে আযাবে লিপ্ত করেছেন। এখানে তারা বলে যে এটি কেমন খোদা, কেমন ধর্ম এসব, যে খোদা কত মানুষকে বন্যায় ভাসিয়েছেন, অনেককে জ্বালিয়ে মেরেছেন। আর মিশরীয়দের প্রথম জন্ম, প্রথম সন্তান অর্থাৎ ফার্স্ট বর্নকে হত্যা করা হয়েছে। লেখা আছে বাইবেল অনুসারে এই যে এমন ফার্স্ট বর্ন যে মারা গেছে তাদের সংখ্যা দাঁড়ায় 24,76,000। তিনি বলেন এই ধারণা ভুল, আমার ধারণা অনুসারে আসল সংখ্যা এর তুলনায় অনেক বেশি। অর্থাৎ খ্রিস্ট ইহুদি ধর্মে আছে যে ফার্স্ট বর্নকে হত্যা করতে হয়, হত্যা করার রীতি ছিল, এই সংখ্যা নাকি 25 মিলিয়ন দাঁড়াবে। তাকে যদি কেউ জিজ্ঞেস করে ধর্ম যাকে তুমি তোমাদের এই সায়েন্স ধর্মের থেকেও বেশি মানুষকে খুন করছে, ধর্ম নিজের অনুসারীদের মীমাংসার নির্দেশ দেয়, মুসলমানদের উপর আপত্তি করে এরা, কোরআনের মীমাংসা এবং শান্তি এবং নিরাপত্তার শিক্ষা এত উন্নত মানের যে পৃথিবী যদি এইগুলো মেনে চলে সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কথা, জেহাদ এবং কেতালের যেখানে নির্দেশ আছে এটি তখন করা হয় যখন কারোর উপর যুদ্ধ চাপানো হয়। বিজ্ঞান যে সমস্ত যন্ত্রপাতি আবিষ্কার করেছে, বৈজ্ঞানিক আবিষ্কারাদি এবং যে সমস্ত বিষাক্ত গ্যাস আবিষ্কৃত হয়েছে, এগুলোর মাধ্যমে শুধু ধ্বংসযজ্ঞই সৃষ্টি হয়। আর ধর্মের নামে কৃত্রিম ভাবে এরা 25 মিলিয়ন অর্থাৎ 2.5 কোটি সংখ্যা বানিয়েছে, ধর্ম নাকি 2.5 কোটি মানুষকে হত্যা করেছে। এদের দৃষ্টিতে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা আছে, হুজুর বলছেন যে কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা মারা গেছে সেই সংখ্যা কি তাদের সামনে আসেনি, এই বৈজ্ঞানিক অগ্রগতি এবং আবিষ্কারাদির কারণে 60 থেকে 70 মিলিয়ন বা 7 কোটি মানুষ প্রায় শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধেই মারা গেছে, যাতে বালক শিশু মহিলা সবে অন্তর্ভুক্ত, বিভিন্ন সহ ছাই হয়ে গেছে। এগুলো কি, এটি কি ধর্মীয় যুদ্ধ ছিল? তাই ধর্ম মারে না, বরং ধর্ম মানুষকে সতর্ক করে, শান্তি এবং নিরাপত্তার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। আমাদের ধর্মের অন্ততপক্ষে এটি নির্দেশ, ইসলামের সব নির্দেশ মানুষের জন্য দয়া, শান্তি এবং নিরাপত্তার শিক্ষায় পরিপূর্ণ। কোরআন আমাদেরকে এটি বুঝিয়েছে যে সব নবী এই নির্দেশের সাথে পৃথিবীতে এসেছেন যে জুলম এবং অত্যাচার বন্ধ করো, প্রেম প্রীতি ভালোবাসার পরিবেশ সৃষ্টি করো, নতুবা আল্লাহ তাআলা তোমাদের শাস্তি দেবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন তিনি শাস্তি দানে ধীর, শাস্তি প্রদানে ধীর, তিনি তড়িঘড়ি করে শাস্তি দেন না, শাস্তিও সংশোধনের উদ্দেশ্যে দিয়ে থাকেন। যদি মানুষ খুন করে থাকে তাহলে নিজ স্বার্থ সিদ্ধির জন্য করেছে, অসাধারণ বিপদ আপদ যদি অতিক্রম করতে হয় তাহলে জুলুম এবং অত্যাচারের কারণে বিপদ আপদের সম্মুখীন হতে হয়েছে। যদি ধরে নেওয়া হয় যে আল্লাহ নেই আর ধর্ম নেই, যদি ধরেও নেওয়া হয় তাহলে প্রশ্ন হলো যে সমস্ত ভূমিকম্প আসে, যে সমস্ত বন্যা আসে, এগুলো কি বন্ধ হয়ে যাবে? এটা এই কথা অনুসারে যদি বন্ধ না হয় তাহলে ধর্মের বিরুদ্ধে যারা লেখে তারা এই এমন ধ্বংসযজ্ঞকে কোথায় রাখবে, কিভাবে ব্যাখ্যা করবে? আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপর এত সদয় যে তিনি বলেন যে যদি তোমরা আল্লাহর নির্দেশ অনুসারে জীবনযাপন করো তাহলে এই বিপদ আপদ চলতে পারে বা এর ক্ষয়ক্ষতি থেকে তোমরা রেহাই পেতে পারো। দূরের বিষয় নয়, দূরে যেতে হবে না, কোনো গত শতাব্দীর কথা আমরা বলি, এ যুগের কথা বলি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা যখন পাঠিয়েছেন সেই যুগের কথা বলছি, আল্লাহ তাআলা তার এই প্রেরিতকে পাঠিয়েছেন যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্বে পৃথিবীকে জুলুম করা এবং সীমাতিরিক্ত অহংকার অহমিকা থেকে অহমিকা এড়িয়ে চলার নসিহত করতে এসেছেন। খোদার এই প্রেরিত ব্যক্তি এটি বলেছেন যে পৃথিবী যদি নিজেদের অবস্থার সংশোধন না করে ভূমিকম্প দেখা দেবে, তাই নিজেদের প্রতি দয়া করো এবং নিজেদের ব্যবহারিক জীবনে পরিবর্তন আনো। যোগ ইমাম বলেছেন যে যদি নিজেদের অবস্থা পরিবর্তন না করো, জুলুম এবং অত্যাচারের সীমা ছাড়িয়ে যেতে থাকো এবং আল্লাহর নির্দেশনা না মানো, তাহলে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে এমন প্লেগের এমন মহামারী দেখা দেবে যার ধ্বংসযজ্ঞ হবে অকল্পনীয়, তাই নিজের অবস্থায় পরিবর্তন আনো এবং মুক্তি পাও। যারা তার কথা মেনে তার নিজের ব্যবহারিক অবস্থায় পবিত্র পরিবর্তন এনেছে তারা ভূমিকম্প থেকেও রক্ষা পেয়েছে এবং প্লেগ থেকেও মুক্ত ছিল। এখানে ধর্ম এবং খোদার প্রিয় বান্দাদের প্রতি এদের কৃতজ্ঞ হওয়া উচিত। অনেকেই কোন ওয়ার্নিং ছাড়াই যারা ওয়ার্নিং ছাড়াই শহরকে ধ্বংসযজ্ঞে পরিণত করে এমনটি ধর্ম করে না, বরং ধর্ম প্রথমে স্নেহের সাথে বুঝায়, তারপরও যদি পৃথিবী বিরত না হয় তাহলে আল্লাহ তাআলা স্বীয় নিদর্শন প্রকাশ করেন। কিন্তু আল্লাহ তাআলার বান্দা যাদেরকে দুনিয়ার মানুষ নোংরা নাম দিয়ে থাকে, আজে বাজে নাম রাখে, যাদের পক্ষে আল্লাহ তাআলা নিদর্শন দেখান, তারা তা সত্ত্বেও সৃষ্টির প্রতি সহানুভূতির কারণে, যা ধর্ম তাদের মাঝে সৃষ্টি করেছে সেই সহানুভূতির কারণে তারা এই দোয়া করেন যে হে আল্লাহ, এই আজাব তুমি দূরীভূত করো। আমরা দেখি যে এই আজাব বা শাস্তি হযরত মসীহ মওউদের সত্যতার নিদর্শন স্বরূপ এসেছিল, তখন তিনি উৎকণ্ঠিত হয়ে ব্যাকুল হয়ে সৃষ্টির নিরাপত্তার জন্য দোয়া করেছেন। এক সাহাবি লিখেছেন, এক রাত প্লেগের প্রাদুর্ভাব যখন হয়, তখন এক রাতে আমি মসীহ মওউদ ইসলামকে সেজদারত অবস্থায় এমন বিগলিত চিত্তে ক্রন্দন করতে দেখেছে যেভাবে পানি ফুটানোর সময় আওয়াজ হয়, আমি কাছে গিয়ে শুনলাম। তিনি দোয়া করছিলেন যে হে আল্লাহ, এই আজাব থেকে শাস্তি থেকে পৃথিবীকে রক্ষা করো, এদেরকে বিবেক দাও, বুদ্ধি দাও, কাণ্ড জ্ঞান দাও। তাই ধর্ম কি জুলুম করে, ধর্ম কি রক্তপাত ঘটায়, নাকি ধর্মের প্রকৃত মান্যকারীরা সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শন করে থাকে?
যা হোক, বিশ্ববাসী যাই বলুক না কেন, মুসলমানও যারা যুগ ইমামকে মানেনি তারা এ বিষয়টি বুঝে না যে খোদা তাআলা তার বান্দাদের ভালোবাসেন এবং এই ভালোবাসার চাহিদা স্বরূপ তিনি বিভিন্ন ধর্ম বিভিন্ন সময়ে প্রেরণ করেছেন এবং শেষ ধর্ম ইসলাম, যা সকল শিক্ষাকে নিজের মাঝে একত্রিত করেছে এবং কোরআন শরীয়ত গ্রন্থ হিসেবে অবতীর্ণ করেছেন। তিনি এ যুগেও এই পরিপূর্ণ এবং কামেল শরীয়ত গ্রন্থ সহ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, তখন তার নিষ্ঠাবান প্রেমিককেও এ যুগে প্রেরণ করেছেন, যিনি আমাদের ধর্মের মর্ম সম্পর্কে অবহিত করেছেন এবং তা আমাদেরকে তার হাতে বয়াত করার সৌভাগ্য দিয়েছেন। অতএব এখন আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বাক্যেই তা আপনাদের সামনে উপস্থাপন করব যে ধর্ম কি এবং ধর্মের প্রয়োজন কেন। আজ যখন সকল দিক থেকে ধর্মের উপরে আপত্তি উঠানো হচ্ছে, তখন এই ধর্মের প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে আমাদের জানা উচিত, যে আমাদের দায় দায়িত্ব কি। আমাদের এটিও জানা উচিত যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদের কাছে কি প্রত্যাশা রাখেন এবং ইসলাম ধর্মের সত্যতা অন্যান্য ধর্মের উপরে কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং ইসলাম স্বীয় মান্যকারীদের কাছে কি প্রত্যাশা রাখে। শুধু প্রত্যাশাই রাখে না, বরং নিজ মান্যকারীদের কি প্রদান করে। বলা হয় ধর্ম জীবন প্রদান করে। ধর্ম কিভাবে জীবন দান করে? আল্লাহ তাআলা উম্মতে ওয়াহেদা বানানোর উপকরণ সৃষ্টি করেছেন যাতে বিশ্ব হতে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা দূরীভূত হয়। হযরত মসীহ মওউদ ইসলাম এই উদ্দেশ্য পূর্ণ করেছেন। এ সম্পর্কে আমি যেমনটি আমি বলেছি, মসীহ মওউদ ইসলামের যে অগণিত রচনাবলী রয়েছে তার মধ্যে হতে কিছু উদ্ধৃতি উপস্থাপন করতে, যাতে জানা যায় যে ধর্ম কি এবং তিনি আমাদের কাছ থেকে কি প্রত্যাশা রাখেন। এক স্থানে এক প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে যে ধর্ম কি, হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, ধর্ম কি? ধর্ম সেই পথ যা নিজের জন্য অবলম্বন করা হয়। ধর্ম সবাইকে অবলম্বন করতে হয়। যে বিধর্মী খোদাকে মানে না তারও একটি পথ অবলম্বন করা আবশ্যক এবং সেটিই তার জন্য ধর্ম। যে পথ তুমি অবলম্বন করবে সেটিই তোমার ধর্ম। কিন্তু অবশ্যই আসল বিষয় এটি হওয়া উচিত যে পথ অবলম্বন করা হয়েছে সেই পথ কি সেটি যার উপরে পরিচালিত হয়েছে, এর উপরে সত্যিকার অবিচলতা এবং স্থায়ী আনন্দ এবং সীমাহীন আনন্দ লাভ করা যেতে পারে, যে ধর্ম তুমি গ্রহণ করেছো তাতে তুমি কতটা আনন্দ পেয়েছো। দেখো, ধর্ম একটি সাধারণ বিষয়, এর অর্থ চলার জায়গা। ধর্মের জন্য এটি বিশেষ নয়, সকল প্রকার জ্ঞান, সৃষ্টি এবং
কেউ এটি এড়াতে পারে না। মানুষের জন্য এটি আবশ্যকীয় বিষয়, এর বাইরে এই কেউ যেতে পারে না। তাই মানুষ যেভাবে মানুষের আত্মা এক দেহকে চায়, অর্থ শব্দকে চায়, পরিবেশ চায়, অনুরূপভাবে মানুষের ধর্মের প্রয়োজন। আমাদের উদ্দেশ্য এটি নয়, এই বিতর্ক আমরা করি না, কেউ আল্লাহ বলুক বা গড বলুক বা পরমেশ্বর বলুক। আমাদের উদ্দেশ্য হল যাকে সে ডাকে তাকে সে তারা কিভাবে বুঝে, যে কোনো নাম নাও না কেন, এটি বলো যে তোমরা তাকে কি বলো আর কি মনে করো, তার কি বৈশিষ্ট্যাবলী তোমরা নিজেদের মাঝে সৃষ্টি করেছ, ঐশী গুণাবলীর ঐশী বৈশিষ্ট্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ বিষয় যা ভাবা উচিত। ইসলাম আমাদেরকে আল্লাহ তাআলার গুণাবলীর জ্ঞান দিয়েছে। ইসলাম বলে আল্লাহর কোনো বৈশিষ্ট্য কখনো বিলুপ্ত হতে পারে না। তিনি আরেক জায়গায় বলেন ধর্মের সারাংশ দুটো কথার মাঝে নিহিত, সকল ধর্মের সারাংশ এই দুটি, অর্থাৎ আল্লাহর অধিকার এবং বান্দার প্রাপ্য। স্মরণ রাখা উচিত অধিকার দুটোই, একটি আল্লাহর প্রাপ্য, অর্থাৎ কিভাবে আল্লাহকে মানা উচিত, আল্লাহর কিভাবে ইবাদত করা উচিত। দ্বিতীয়ত বান্দার অধিকার, অর্থাৎ তার সৃষ্টির সৃষ্টির প্রতি কেমন সহানুভূতি এবং ভালোবাসা দেখানো যায়, কিভাবে তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করা যায়, কিভাবে তার সাথে সদ্ব্যবহার করা যায়। তো কত সুন্দরভাবে সংক্ষিপ্ত ভাষায় ধর্মের উপর আপত্তিকারীদের তিনি বাকরুদ্ধ করেছেন, মুখ বন্ধ করেছেন। তিনি বলেন অধিকার দুটোই, একটি হল আল্লাহর প্রাপ্য, আল্লাহর অধিকার, অপরটি বান্দাদের অধিকার। যারা এগুলো প্রদান করে দেয় তারাই প্রকৃত অর্থে ধর্মের অনুসারী। বান্দাদের অধিকার প্রদান করা সম্ভব হয় প্রকৃত সহানুভূতি এবং সহমর্মিতা থাকলে, অন্যের দুঃখে দুঃখ ভাগ অনুভব করলে, তাদের ভুলভ্রান্তি ক্ষমা করলে, প্রেম এবং ভালোবাসা রাখলে। তো এই ধর্ম ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ইসলাম আমাদেরকে রক্তপাত ঘটানো শিখায়নি। তিনি আরো বলেন যে যদিও পৃথিবীর মানুষ সত্য ধর্মকে যাচাইয়ের ক্ষেত্রে সহস্র সহস্র জটিল বিতর্কে লিপ্ত হয়েছে, কিন্তু তারপরও কোনো গন্তব্যে পৌঁছেনি। কিন্তু সত্য কথা হল যে ধর্ম মানুষের অন্ধত্ব দূর করার ক্ষেত্রে এবং স্বর্গীয় জ্যোতি, স্বর্গীয় কল্যাণ রাজি দেওয়ার ক্ষেত্রে এতটা সফল হয় যে এর অনুসারীদের ব্যবহারিক জীবনে আল্লাহর সত্তাকে স্বীকার করা এবং মানব জাতির সহানুভূতির প্রমাণ স্পষ্টভাবে থাকে, সেই ধর্মই সত্য। আর সেই ধর্মের সত্যিকার অনুসরণ মানুষকে এই গন্তব্যে পৌঁছাতে পারে যার পিপাসা রয়েছে তার আত্মায়। অধিকাংশ মানুষ শুধু এমন কাল্পনিক হোদাতেই বিশ্বাস করে যার পবিত্র শক্তি দেখা যায় না, বরং অতীতের বিষয়, সেটি যার শক্তি এবং সামর্থ্য শুধু কাহিনীর আকারেই, কাহিনীর রূপেই বিদ্যমান রয়েছে। হুজুর বলছেন যে এটি কারণ যে এমন কাল্পনিক খোদা তাদেরকে পাপ থেকে বারণ করতে পারে না, বিরত রাখতে পারে না, বরং এমন ধর্মের অনুসরণে তাদের বিদ্বেষ বাড়ার পাশাপাশি তারা অনাচার কদাচার ধৃষ্ট হয়ে ওঠে, আর প্রবৃত্তির কামনা বাসনার স্রোত এমন প্রবল রূপ ধারণ করে যেভাবে কোন নদীর বাঁধ ভেঙে চতুর্পাশে এর পানি ছড়িয়ে পড়ে এবং বহু ঘর এবং ক্ষেতকে তা ফসলকে তা ধ্বংস করে। আর ইসলামকে নামে মাত্র ধর্ম বলুক না কেন, যতক্ষণ এই বৈশিষ্ট্য সৃষ্টি না হবে এদের ধর্মে অবস্থা এটি, এইগুলো এই রাস্তা যা স্পষ্ট করে দেখিয়েছেন মুসলিম ইসলামী। ধর্মকে বুঝতে হলে তা মানতে হবে। তিনি বলেন সেই জীবন্ত খোদা যিনি তার শক্তির কিরণ নিজের সাথে রাখেন এবং নূতন নিদর্শনের মাধ্যমে নিজ অস্তিত্বের প্রমাণ দেন, তাকে পাওয়া পাপ থেকে মানুষকে রক্ষা করে এবং প্রকৃতির প্রশান্তি এবং শান্তি দিয়ে থাকে, আশ্বস্ত করে এবং দৃঢ়চিত্ততা এবং বীরত্ব সৃষ্টি করে, তা আগুন হয়ে পাপকে জ্বালিয়ে ছাই করে, পানি হয়ে দুনিয়া পূজার কামনা বাসনাকে ধৌত করে। এরই নাম ধর্ম, যেটিকে তালাশ করে এবং উম্মাদের মতো উম্মাদ প্রায় হয়ে যায় তালাশ করতে গিয়ে। তিনি বলেন যে আমি এই বিবাদ এবং গালি অপলাপ যা প্রবৃত্তির কামনা বাসনার ভিত্তিতে ধর্মের নামে চালানো হয় এবং অভ্যন্তরীণ দুর্বলতা দূরীভূত করা হয় না, আর সেই খোদার সাথে সত্যিকার সম্পর্ক স্থাপন করা হয় না, আর এক পক্ষ দ্বিতীয় পক্ষের উপর মানবতার ভিত্তিতে কুকুরের মতো আক্রমণ করে, আর ধর্মের সমর্থনের নামে সকল প্রকারের কামনার বাসনার নোংরা আচরণ প্রদর্শন করা হয়। এটি হার খাওয়ার মতো একটি বিষয় বা এই এটি পচা হাড়ের মতো, আর এর নাম ধর্ম রাখা যায় না। পরিতাপ এমন লোকদের জন্য, এরা জানে না যে আমরা পৃথিবীতে কেন এসেছি আসল এবং আমাদের বড় উদ্দেশ্য কি এই সংক্ষিপ্ত জীবনে। তারা সবসময় অন্ধ এবং নোংরা প্রকৃতি নিয়ে বিদ্বেষ প্রসূত কামনা বাসনের নাম ধর্ম রাখে, এমন খোদার সমর্থনে পৃথিবীতে নোংরা ব্যবহার করে এবং বড় বড় কথা বলে যার অস্তিত্বে তাদের কাছে কোনো প্রমাণই নেই। সেই ধর্ম কোনো কাজের নয়, যে ধর্ম জীবন্ত খোদার ইবাদতের শিক্ষা দেয় না, বরং এমন খোদা এক মৃতের জানাজা বই কিছু নয় যে যা অন্যের সমর্থনে যাচ্ছে, অন্য অন্যের সমর্থন বা সাপোর্ট অপসারণ করলেই সেই লাশ মাটিতে পড়ে যাবে। এমন ধর্মের অনুসরণে শুধু বিদ্বেষ ছাড়া তাদের কিছু লাভ হয় না, প্রকৃত খোদার ভীতি এবং মানব জাতির প্রকৃত সহানুভূতি যে ধর্মের বিশেষ বৈশিষ্ট্য, তাদের ফিতরত থেকে তা সম্পূর্ণভাবে হারিয়ে যায়। শুধু বিদ্বেষই থাকে তাদের মাঝে, প্রকৃত খোদার তাকওয়া, মানব জাতির প্রকৃত সহানুভূতি, সহমর্মিতা, উত্তম যে খাসলত এবং বৈশিষ্ট্য, তাদের ফিতরতের প্রকৃতি থেকে তা সম্পূর্ণভাবে হারিয়ে যায়। এমন ব্যক্তির যদি তাদের সাথে মোকাবেলা হয় যে তাদের ধর্মের বিরোধী বিশ্বাস রাখে, তাহলে শুধু এতটা বিরোধ হৃদয়ে লালন করে তার প্রাণ সম্পদের সে শত্রু হয়ে যায়, সমানে শত্রু হয়ে যায়। আর তারা অন্যের সাথে মোকাবেলার সময় তাকওয়া ইত্যাদিকে বিসর্জন দিয়ে তাকে সমানে নিশ্চিন্ন করতে চায়। দয়া সহানুভূতি যা মানব প্রকৃতির উন্নত বৈশিষ্ট্য, তা তাদের ফিতরত এবং স্বভাব থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যায়। আর বিদ্বেষ বশত এক হিংস্র পশুত্ব তাদের মাঝে ছেয়ে যায়, তারা জানে না যে ধর্মের আসল উদ্দেশ্য কি। এরপর ধর্মের প্রয়োজন সম্পর্কে তিনি বলেন, যদি কোনো প্রকৃত অর্থে সত্যের ভুকা হয়ে থাকে, পিপাসার্থ হয়ে থাকে, তাহলে তাকে মানতে হবে ধর্মের অস্তিত্বের পূর্বে। খোদার এই যে বিভাজন আল্লাহর পক্ষ থেকে হয়েছে বিভিন্ন প্রকৃতিতে, অর্থাৎ কারো ফিতরতে কারো প্রকৃতিতে নমনীয়তা বেশি থাকে, ভালোবাসা বেশি থাকে, কারো ফিতরতের প্রকৃতিতে ক্রোধ এবং ঘৃণা বেশি থাকে। ধর্ম যা শেখায় তা হল সে ভালোবাসা এবং আনুগত্য, নিষ্ঠা এবং বিশ্বস্ততা। যেমন এক মূর্তি পূজারী এবং মানুষ পূজারী মানুষ এবং খোদার পূজা করে, সে ইবাদতকে আল্লাহর প্রতি পরিচালিত করে এবং খোদার পথে সে সেই আনুগত্য প্রদর্শন করে। তিনি বলেন, এই যে প্রশ্ন যে ধর্ম মানুষের ফ্যাকাল্টিস বা শক্তিবৃত্তির উপর কি নিয়ন্ত্রণ রাখে, ইঞ্জিলের কোনো উত্তর দেয়নি, কিন্তু কোরআন শরীফ বিস্তারিত ভাবে এই বিষয়ের সমাধান পেশ করেছে। ধর্মের কাজ এটি নয় যে মানুষের প্রকৃতিগত শক্তি এবং বৃত্তির ভিতর পরিবর্তন আনবে আর ছাগলকে নেকড়ে বানিয়ে দেখাবে, বরং ধর্মের এক উদ্দেশ্য হলো, ধর্মের লক্ষ্য হলো যে শক্তি এবং বৃত্তি এবং যোগ্যতা মানব প্রকৃতিতে রয়েছে, সেগুলোকে যথাস্থানে ব্যবহার করা শেখানো। ধর্মের কাজ এটি নয় যে প্রকৃতিগত কোনো শক্তিকে পরিবর্তন করবে, ধর্মের যে কাজ তা হলো যথাস্থানে ব্যবহারের জন্য সেটি দিক নির্দেশনা দেয়। আর শুধু একটি শক্তি যেমন দয়া মার্জনার উপর জোর দেয় নয়, বরং সকল শক্তি যথাসময়ে কাজে লাগানোর নসিহত করবে, কেননা মানবীয় শক্তির কোনো শক্তি বা কোনো বৃত্তি বাজে নয়, বরং এগুলোর ব্যবহারটা বাজে হয়ে থাকে। যে ব্যক্তি তিরস্কারের যোগ্য সে শুধু তার শক্তি বৃত্তির কারণে তিরস্কারের যোগ্য নয়, বরং শক্তি বৃত্তির অপব্যবহারের কারণে সে তিরস্কারের যোগ্য হয়। অতএব যদি ভুল ব্যবহার হয়, ভ্রান্ত পথে চলো, তাহলে তুমি তিরস্কৃত হবে। তিনি বলেন যে কথাগুলো সবসময় সামনে রাখো। তো এই হলো ইসলামের সৌন্দর্য, এটি সকল প্রকারের অর্থাৎ এমন শিক্ষা দেয় যার মাঝে সবকিছু রয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে, অন্য কোনো জাগতিক আইনে এই সৌন্দর্য দেখা যায় না, যা মানুষের প্রকৃতিগত চাহিদা পূরণ করে। অনেক জাগতিক আইনও প্রণীত হয়।
কাল পর এরপর এ নিয়ে বিতর্ক আরম্ভ হয় যে যে কিভাবে অবস্থা অনুযায়ী এই আইনের প্রয়োগ করা হবে, এর ইসলামের বিভিন্ন আইন নিয়ে অনেকে আপত্তি করে থাকে, কিন্তু তাদের একথা স্মরণ রাখা উচিত যে তারা স্বয়ং যেভাবে পূর্বে হয়েছে ভবিষ্যতে হবে, যে তাদের আপত্তি তাদের উপরই উল্টে পড়ে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক স্থানে বলেন, এটি সুস্পষ্ট বুঝে রেখো, ধর্ম গ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে সেই খোদা যে মুক্তির উৎস তার উপর এমন পরিপূর্ণ বিশ্বাস জন্মে যে তাকে সচক্ষে দেখছে, এবং এই দৃঢ় বিশ্বাস সৃষ্টি করে ধর্মের কাজ। যদি বিশ্বাসই না জন্মে তাহলে চিন্তার বিষয়, কেননা গুনার যে খবিসু এটি মানুষকে ধ্বংস করতে চায়, আর মানুষ এই গুনার যে বিষ এর থেকে রক্ষা পেতে পারে না কোনোভাবে, যতক্ষণ সে এই পরিপূর্ণ এবং জীবন্ত খোদার সঙ্গে পরিপূর্ণ বিশ্বাস না জন্মে, আর যতক্ষণ সে না জানে যে সে খোদা আছেন যিনি অপরাধীদের শাস্তি দেন এবং সাধুদের সর্বদা আনন্দিত করেন, আনন্দ পৌঁছান। এটি সাধারণত সবসময় দেখা যায় যে যখন কোনো জিনিসের উপরে কারো দৃঢ় বিশ্বাস জন্মে, দৃঢ় প্রত্যয় জন্মে, তখন সে সেই জিনিসের কাছে যায় না। উদাহরণস্বরূপ, কোনো মানুষ জেনে বুঝে বিষ পান করে না, কোনো ব্যক্তি হিংস্র সিংহর সামনে গিয়ে দাঁড়ায় না, হিংস্র বাঘের সম্মুখে গিয়ে দাঁড়ায় না, কোনো ব্যক্তি জেনে বুঝে সাপের গর্তে হাত দেয় না, তাহলে জেনে বুঝে কেন পাপ করবে? এর কারণ একটি, যে সেই যে বিশ্বাস, সেই বিশ্বাস তার মধ্যে নেই, যা অন্যান্য বিষয় সম্পর্কে তার দৃঢ় বিশ্বাস রয়েছে। সবচেয়ে মানুষের যে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে খোদার উপর পরিপূর্ণ বিশ্বাস জন্ম নেয়া এবং এই ধর্ম গ্রহণ করা, যে ধর্মের মাধ্যমে বিশ্বাস জন্মাতে পারে যাতে সে খোদাকে ভয় করতে পারে এবং পাপ থেকে রক্ষা পেতে পারে। যদি এমন দৃঢ় বিশ্বাস গ্রহণ করে, এটি কি কল্প কাহিনীর মাধ্যমে অর্জন হতে পারে? কি কখনোই নয়, এটি কেবল মানুষের বুদ্ধি চিন্তা প্রসূত দলিলের মাধ্যমে হতে পারে কি না? অতএব সুস্পষ্ট যেন বিশ্বাস লাভের একটিমাত্র পথ হচ্ছে, তা হচ্ছে মানুষ যেন খোদা তালার কাছ থেকে তার অলৌকিক নির্দেশনাবলী দেখে এবং বারবার অভিজ্ঞতার মাধ্যমে সে বিশ্বাস জন্মে তার মধ্যে, যে এমন মানুষ সাহসর্য থাকে এবং যাতে সে নৈকট্য লাভ করতে পারে। এরপর মুসলিম আসলাম বলেন, ধর্ম একথার নাম নয়
যে মানুষ পৃথিবীর সমস্ত বড় বড় নবী রসুলদের আজে বাজে নাম দেবে, এমনটি করা ধর্মের আসল উদ্দেশ্যের পরিপন্থী, অন্য ধর্মের বিরুদ্ধে বলা এটি এবং তাদের জ্যেষ্ঠদের সম্পর্কে বুজুর্গদের সম্পর্কে বাজে কথা বলা এটি ধর্মের মূল উদ্দেশ্যের পরিপন্থী বিষয়। ধর্মের মূল উদ্দেশ্য হল মানুষের প্রবৃত্তিকে সকল পাপ থেকে মুক্ত করে এমন বানানো হয়েছে যে তার আত্মা যেন সবসময় আলাদা আলাদা আস্থা নাই থাকে, আর বিশ্বাস ভালোবাসা এবং নিষ্ঠার বৈশিষ্ট্যে ভরে যায় এবং তার মাঝে যেন পরিবর্তন আসে, যেন এই পৃথিবীতে এই জান্নাতি জীবন তার লাভ হয়। এই কারণে ইসলামের নির্দেশ এটি যে সব নবীর সম্মান করো আর তাদের বড়দের সম্মানের দৃষ্টিতে দেখো। এটিও বলেছে তা কারো মূর্তিকেও বাজে নামে বাজে নাম দেবে না। আর এক জায়গায় বলেন, সেই নোংরা ব্যাধি যা থেকে বাঁচার জন্য সত্য ধর্ম মানা আবশ্যক। দুটো নোংরা রোগ রয়েছে যা এড়ানোর জন্য সত্য ধর্ম অনুসরণ করা আবশ্যক। প্রধান রোগ হল আল্লাহ তাআলাকে ওয়াহেদ এক, দ্বিতীয় সমস্ত সুন্দর গুণাবলীর আধার এবং পূর্ণ শক্তির আধার না মেনে তার যে অধিকার আছে সেটি থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এক নেমক হারাম মানুষের মতো, অকৃতজ্ঞ মানুষের মতো তার কল্যাণরাজিকে অস্বীকার করা, যা প্রাণ এবং দেহের প্রতিটি বিন্দুতে আল্লাহ তাআলার রয়েছে। দ্বিতীয়ত, মানব জাতির অধিকার প্রদানের ক্ষেত্রে দুর্বলতা দেখানো। প্রত্যেক এমন ব্যক্তি যার ধর্ম এবং জাতি থেকে বিচ্ছিন্ন বা তার বিরোধী হয় তাকে কষ্ট দেওয়ার জন্য বিষাক্ত সাপের মতো হয়ে যাওয়া, সমস্ত মানবিক অধিকারকে এক নিমিষে পদদলিত করা, এমন মানুষ সত্যিকার অর্থে মৃত। সে জীবন্ত খোদা সম্পর্কে অজ্ঞ, অনবহিত। জীবিত ইমান কখনো লাভ হতে পারে না যতক্ষণ পর্যন্ত জীবিত খোদার, জীবন্ত খোদার বিকাশ এবং তার নিদর্শনাবলী থেকে সে লাভবান না হয়। আর জীবন্ত খোদার বিভিন্ন তজল্লি বা বিকাশ আল্লাহ তাআলার ফজলে আহমদেরাই দেখছে, বা যারা ফয়েজ বা কল্যাণরাজি পেতে চায় জীবন্ত খোদার, তাদেরকে আল্লাহ তাআলা আহমদীয়তের পানে পরিচালিত করেন। অনেক ঘটনা আমার সামনে এমন আসে, একটা ছোট ঘটনা আমি তুলে ধরছি।
আলজেরিয়ার এক মহিলা বলেন, আমি কয়েক বছর পূর্বে স্বপ্ন দেখেছিলাম যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহির মাজারে গিয়ে কান্নাকাটি করছি। এই স্বপ্নের পর আমি অনবরত দোয়া করতে থাকি এবং এই সন্ধানে থাকি যে আল্লাহ তাআলা আমাকে যেন সৎ পথের প্রদর্শন করেন। তিনি বলেন যে আমি ধর্মীয় বিভিন্ন টিভি চ্যানেল দেখছি যে কোনোভাবে প্রশান্তির পথ যেন আমি লাভ করতে পারি, কিন্তু কিছুই পাইনি। আমি অধিকাংশ রাতে বড় বেদনার সঙ্গে দোয়া করতে থাকি এবং মাঝরাতে উঠে আকাশে তারা দেখতে থাকি। একদিন সুস্পষ্ট আওয়াজ শুনতে পাই যে তোমার মাথা উঠাও এবং তুমি হেদায়তের পথ দেখো। পরের দিন আমি ইসলামী চ্যানেল দেখতে দেখতে এমন একটি চ্যানেল দেখতে আরম্ভ করি যা খুব সুন্দরভাবে এত সুন্দর ছিল যে আমার হৃদয়কে আকৃষ্ট করছিল। আমি যথারীতি দেখতে আরম্ভ করি এবং আমার স্বপ্নের তাবির পেয়ে যায় যে মাথা উঠাও এবং হেদায়তের রাস্তা দেখো, এটি এমটিএ। এর মাধ্যমে আমি ইমাম মাহদি এবং খেলাফতকে চেনার তৌফিক পেয়েছি এবং আমি বয়াত গ্রহণ করেছি।
অতএব ইনি হলেন আমাদের খোদা, যিনি জীবন্ত ধর্মের প্রতি মানুষকে পরিচালিত করেন। শুধু ইসলামের নাম শুনে নাম নিয়ে বলা যে আমরা পথ পেয়ে গেছি যথেষ্ট না, আল্লাহ তাআলা এই যুগে যা চান তাকে মানতে হবে। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে ধর্মের উদ্দেশ্য হল মানুষের চরিত্র যেন সুন্দর হয়, যেভাবে আল্লাহ তাআলার পবিত্র চরিত্র সুন্দর এবং ব্যাপক। কেউ সহস্রবার গালি দিলেও সে তাকে পাথর মারতে পারে না। অনুরূপভাবে প্রকৃত ধর্ম মান্যকারী সংকীর্ণ মনা হতে পারে না। সংকীর্ণ মনা মানুষ হিন্দু হোক বা মুসলমান বা খ্রিস্টান, তারা তাদের বুজুর্গদেরকেও বদনাম করে। আমি এই কথা নিষেধ করি না যে আমি এই কথা বলি না যে ধর্মীয় পার্থক্য বর্ণনা করো না। পবিত্র নিয়ত নিয়ে অবশ্যই পার্থক্য গুলো বর্ণনা করতে পারো, কিন্তু এতে বিদ্বেষ এবং হিংসা যেন না থাকে। হিন্দু এবং মুসলমানদের সম্পর্ক তিনি বলেন যে দু চার বছরের সম্পর্ক নয় বরং শত শত বছর ধরে চলে আসছে। তাই আল্লাহ তাআলা হৃদয়ে এমন আন্তরিকতা সৃষ্টি করুন যেন এই সম্পর্ক নষ্ট না হয়, মুসলমানদের ভিনজাতির সাথে সম্পর্ক যেন থাকে, সুন্দর থাকে। তিনি বলেন, এই কথা স্মরণ রেখো যে ধর্ম শুধু কথা বা বলির নাম নয়, বরং যতক্ষণ পর্যন্ত ব্যবহারিক অবস্থায় পরিবর্তন না আসবে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা এটি পছন্দ করে না যে হিন্দু এবং খ্রিস্টানদের মাঝে যত বুজুর্গ বা অবতার অতিবাহিত হয়েছেন তাদের অবস্থা থেকে বোঝা যায় তারা নিজেদের কর্মের মাধ্যমে সে সকল সত্য যা মানুষকে বলতেন সেটি তারপর তারা প্রতিষ্ঠিত ছিলেন। কোরআন ওই শিক্ষাই দেয় ইয়াল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম। এটি থেকে বোঝা যায় যে প্রথমে নিজেদের সংশোধন করো। যে ব্যক্তির মাঝে আলো নেই, নূর নেই, সে মৌখিক ভাবে বক্তৃতা যদি করে তাহলে ধর্মকে সে শিশু খেলা বা ছেলে খেলা করে তুলবে। এমন মুসলমানদের কারণে দেশের ক্ষতি হয়েছে। তাদের মুখে যুক্তি এবং দর্শন বিরাজ করে কিন্তু ভিতরে খালি, অন্তঃসার শূন্য। আজ পৃথিবীতে আখলাক, ধৈর্য এবং স্থৈর্যের দৃষ্টান্ত একমাত্র জামাতে আহমদিয়াতে দেখা যায়। অন্যরাও বলে, অন্যরাও আহমদিদের বৈশিষ্ট্যের কথা পরিষ্কার ভাবে বলে, আর এটি অন্যদেরকে হেদায়তের পানে পরিচালিত করছে।
আফ্রিকার একটি দূর দূরান্তের দেশ হচ্ছে মালি। আমি শিক্ষিত লোকদের দিকে আসব। একজন বয়স্ক মানুষ আমাদের মিশন হাউসে আসেন এবং বলেন, আমি বয়াত করতে চাই। যখন বয়াতের কারণ তাকে জিজ্ঞেস করা হয় তিনি বলেন, গতকাল রাতে আপনাদের রেডিওতে সরাসরি অনুষ্ঠান আমি শুনছিলাম, যাতে সরাসরি অনুষ্ঠানে ফোন কল সময় জামাতের বিরুদ্ধবাদীরা অনেক ভালো মন্দ বলছিল অনুষ্ঠানের সময়, আমি এবং তাদের এই ভালো মন্দের কোনো উত্তর দিচ্ছিল না জামাত দলিল দিয়ে কথা বলছিল। তিনি বলেন, আমি অনুষ্ঠানের সময় খোদা তাআলার সমীপে দোয়া করি, হে আল্লাহ, এই উভয়ের মধ্যে কে সত্যের উপর প্রতিষ্ঠিত, তুমি আমাকে নির্দেশনা দাও। আমি দোয়া করতে করতে ঘুমিয়ে পড়ি। রাতের বেলা স্বপ্নে আমি দেখি যে একদিকে আহমদীয় জামাতের মোবাল্লেগ এবং অন্যদিকে আহমদীয় জামাতের বিরুদ্ধবাদীরা, তাদের মাঝে বিতর্ক হচ্ছে। যখন বিরুদ্ধবাদীরা আহমদী মুবাল্লিককে উত্তর দিতে পারছিল না, তখন তাদেরকে একটি কূপের মধ্যে ফেলে দেয় এবং তা মাটি দিয়ে বন্ধ করে দিতে চায়। তখন যখন এমন কর্ম করছিল তারা, উত্তর দিতে না পেরে তারা কূপের মধ্যে ফেলে মাটি চাপা দিতে চায়, তখন আকাশ থেকে আমি স্বপ্নে দেখেছি যে এক বুজুর্গ নেমে আসেন, যিনি আনাল মাহাদি বলছেন, এবং নিজের হাত লম্বা করে আহমদী মুবাল্লিকের প্রাণ রক্ষা করেন। এরপর আমার চোখ খুলে যায়। আহমদীদের সত্যতা সম্পর্কে এখন আমার হৃদয়ে আর কোন ধরনের বিদ্বেষ নেই, আল্লাহ তাআলার ফজলে আমি এখন সে বয়াত করে জামাতভুক্ত হয়েছে। অতএব এটি এই সুন্দর আচরণ যা মানুষকে দোয়ার প্রতি নিবদ্ধ করেছে এবং তাকে সত্যপথ দেখেছে, এটি জীবন্ত খোদা এবং জীবন্ত ধর্মের প্রমাণ।
এরপর ধর্মের প্রয়োজন কি তা বোঝার জন্য মোসেম আসলা বোঝানোর জন্য মোসেমত বলছেন, আমি নসিহত করছি যে দুষ্কৃতি থেকে বিরত থাকো, মানব জাতির সাথে প্রকৃত সহানুভূতি প্রদর্শন করো, হৃদয়কে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করো, এর মাধ্যমে তোমরা ফেরেশতা তুল্য হয়ে যাবে। কত নোংরা সেই ধর্ম যাতে মানুষের কোন সহানুভূতি নেই, কতই অপবিত্র সেই পথ যা প্রবৃত্তির বিদ্বেষে ভরা। তাই তোমরা যারা আমার সাথে সম্পর্কযুক্ত এমন হইও না, তোমরা ভাবো যে ধর্ম মেনে লাভ কি, এটি যে সবসময় অন্যের কষ্ট দেয়া, অন্যকে কষ্ট দেয়া, অন্যকে খোটা দেয়া, খোঁচা দেয়া, কষ্ট দেয়া, না, ধর্মের উদ্দেশ্য এটি নয়। বরং ধর্ম সেই জীবন লাভের জন্য যা খোদাতে রয়েছে, আর সেই জীবন কেউ লাভ করেনি, ভবিষ্যতেও হবে না যতক্ষণ না ঐশী বৈশিষ্ট্য তার মাঝে সৃষ্টি না হবে। খোদাই বৈশিষ্ট্য মানুষের মাঝে প্রবেশ করতে হবে। খোদার খাতিরে সবার প্রতি দয়া দ্রহ যেন আকাশ থেকে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা যায়। আসো, আমি এমন এক পথ দেখাচ্ছি তোমাদের যার কারণে তোমাদের জ্যোতি সবার উপর জয়যুক্ত হবে। তাহলে সমস্ত নিজ হিংসা বিদ্বেষ কিনাকে পরিত্যাগ করো এবং মানব জাতির প্রতি সহানুভূতিশীল হও, আল্লাহর সত্তায় বিলীন হও, আর আল্লাহর সাথে উন্নত সুসম্পর্ক স্থাপন করো। এটি সেই রীতি যার মাধ্যমে কেরামত এবং নিদর্শন প্রকাশ পায় এবং দোয়া গৃহীত হয়, আর ফেরেশতা সাহায্যের জন্য আকাশ থেকে নেমে আসে। কিন্তু এটি একদিনের কাজ নয়, একদিনে সম্ভব নয়। উন্নতি করো, ক্রমাগত ভাবে উন্নতি করো। সেই ধুবির কাছে শেখানো যে কাপড়কে প্রথমে গরম করে এবং অনবরত সিদ্ধ করতে থাকে, অবশেষে আগুনের প্রভাবে সমস্ত ময়লা এবং চর্বি কাপড় থেকে উঠে যায়। সকালে উঠে সেই কাপড় সে পানিতে নিয়ে যায়, পানিতে কাপড় ভিজায়, বারবার পাথরে পিটায় কাপড়কে, তখন সেই ময়লা যা কাপড়ের ভিতরে সুতায় কাপড়ের অংশ হয়ে গিয়েছিল, আগুনের কিছুটা আগুনের তাপে কিছুটা ধুবির হাতে মার খেয়ে সেই ময়লা বের হয়ে যেতে থাকে। এক পর্যায়ে কাপড় এতটা সাদা হয়ে যায় যেভাবে প্রথম দিকে ছিল। এটি মানুষের প্রকৃতির স্বচ্ছতার উপায়। তোমাদের সমস্ত মুক্তি এই শুভ্রতার উপর, তোমাদের সকল মুক্তি এই শুভ্রতার মাঝে নিহিত, অর্থাৎ ময়লা দূর করার মাঝে নিহিত। এটি সেই কথা যা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে কাদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ সেই নফস মুক্তি পেয়েছে যে সকল প্রকারের ময়লা থেকে যাকে মুক্ত করা হয়েছে। ইসলামের সত্যতা সম্পর্কে এক জায়গায় তিনি বলেন, প্রথমে নবীরা বিশেষ জাতি এবং বিশেষ দেশের জন্য আসতেন, তাই তাদের শিক্ষা প্রাথমিক পর্যায়ের তা অসম্পূর্ণ ছিল এবং সংক্ষিপ্ত ছিল, কেননা যা মানুষের সংখ্যা কম হওয়ার কারণে বেশি সংশোধনের কাজের প্রয়োজন হয়েছিল, আর মানুষের মাপবৃত্তির ততটা উন্নতিও হয়নি, তাই তাদের সামর্থ্য এবং যোগ্যতাও সীমিত পর্যায়ের ছিল, উন্নত শিক্ষা সহ্য করার সামর্থ্য তাদের মাঝে ছিল না। এরপর এমন যুগ এসেছে যে মানুষের সামর্থ্য ক্যাপাবিলিটি বেড়েছে, কিন্তু পৃথিবী পাপ অপকর্ম এবং সৃষ্টি পূজায় ভরে গেছে, আর প্রকৃত তহিদ এবং প্রকৃত তাকোয়া ভারতেও বাকি থাকেনি, এবং তারকা পূজারীদের মাঝেও ছিল না, ইহুদিদের মাঝেও হারিয়ে গেছে, খ্রিস্টানদের মাঝেও ছিল না, সকল শক্তি ভ্রষ্টতার তলে চাপা পড়ে। তখন আল্লাহ তাআলা কোরআন শরীফকে তার পবিত্র নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাজিল করে পৃথিবীকে কামেল এবং পূর্ণ ইসলাম শিখিয়েছেন। পূর্বের নবীরা এক এক জাতির জন্য আসতেন, আর ততটাই শিখাতেন যতটা সেই জাতির সামর্থ্য ছিল গ্রহণ করার, আর যেই শিক্ষা তারা সহ্য করা তাদের জন্য সম্ভব ছিল না, সেই ইসলামী শিক্ষা আর তাদেরকে দেয়া হয়নি, তাই তাদের ইসলাম ছিল অসম্পূর্ণ। এই কারণেই সেই ধর্মগুলোর কোনটির নাম ইসলাম রাখা হয়নি, কিন্তু সেই ধর্ম যা আমাদের পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে এসেছে এতে সারা পৃথিবীর সংশোধন ছিল এই ধর্মের উদ্দেশ্য এবং সমস্ত শক্তি বৃত্তি অনুসারে শিক্ষা দেওয়া ছিল এই ধর্মের উদ্দেশ্য। তাই এই ধর্ম পৃথিবীর সকল ধর্মের তুলনায় বেশি সম্পূর্ণ, বেশি পরিপূর্ণ। আর এর নাম বিশেষভাবে ইসলাম রাখা হয়েছে। এই ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা কামেল এবং সম্পূর্ণ আখ্যায়িত করেছেন, যেভাবে কোরআন শরীফে আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আজকের দিনে আমি ধর্মকে সম্পূর্ণ করেছি, আমার নিয়ামতকে পরিপূর্ণতা দিয়েছি, আর আমি এটি চেয়েছি যে তোমাদের ধর্ম ইসলাম হোক। কারণ পূর্বের ধর্মগুলো ছিল অসম্পূর্ণ, সে আইনের মতো ছিল, যা ছিল সীমিত নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট যুগের জন্য, বিশেষ জাতি এবং বিশেষ যুগের জন্য ছিল। তাই আল্লাহ তাআলা সেই সকল ধর্মের নাম ইসলাম রাখেননি। আর এমনটি হওয়াই আবশ্যক ছিল, কেননা সেই সকল নবীরা পৃথিবীর সকল জাতির প্রতি প্রেরিত হননি, বরং স্বশ জাতির জন্য এসেছিলেন। আর এই সেই রোগের দিকেই তাদের দৃষ্টি নিবদ্ধ থাকতো, যা জাতিতে বিরাজমান ছিল। আর মানবতার সকল আঙ্গিক দিকের সংশোধন করা তাদের দায়িত্ব ছিল না, কেননা তাদের চিকিৎসার লক্ষ্য ছিল এক বিশেষ জাতি যা বিশেষ রোগ এবং ব্যাধিতে আক্রান্ত ছিল। তাদের সামর্থ্য এবং যোগ্যতাও ছিল ত্রুটিপূর্ণ, তাই তাদের পুস্তকও ছিল অসম্পূর্ণ, কারণ শিক্ষার উদ্দেশ্য বিশেষ বিশেষ জাতি পর্যন্ত ছিল। কিন্তু ইসলাম সারা পৃথিবী এবং সকল বৃত্তির সংশোধনের জন্য এসেছে। সারা পৃথিবীর পূর্ণ সংশোধন ছিল কোরআনের উদ্দেশ্য, যা সাধারণ মানুষের অন্তর্ভুক্ত ছিল, বিশেষ মানুষও আর বিজ্ঞ এবং বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত ছিল। তাই মানুষ ইসলাম মানুষের সকল বৃত্তি নিয়ে আলোচনা করেছে, আর ইসলাম চেয়েছে তার সকল শক্তি যেন আল্লাহর পথে উৎসর্গ নিবেদিত হয়। কোরআনের উদ্দেশ্য ছিল মানুষের সকল শক্তি সামর্থ্য এবং বৃত্তি এবং প্রতিটি সংশোধনের উদ্দেশ্য ছিল। এই কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন আখ্যায়িত হয়েছেন, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই সমস্ত কাজ হয়েছে যা এত পূর্বে কোন নবীর হাতে হয়নি। কেননা কোরআন কে মানব জাতির সকল শক্তি এবং বৃত্তির সাথে কোরআনের সম্পর্ক ছিল। পৃথিবীর গণ সংশোধনের জন্য কোরআন নাযিল হয়েছে, তাই সকল প্রকারের সংশোধনের কথা এতে রয়েছে। এই কারণেই কোরআনি শিক্ষার ইসলাম আখ্যা দেওয়া হয়েছে। এই কারণেই কোরআনি শিক্ষাকে ইসলাম আখ্যা দেওয়া হয়েছে, আর ইসলাম নাম অন্য কোন ধর্মকে দেয়া যায়নি, কেননা পূর্বের সকল ধর্ম ছিল ত্রুটিপূর্ণ এবং সীমিত। তো ইসলামের বাস্তবতা যেখানে এটাই যে ইসলাম হওয়ার দাবি এই কোরআনি ধর্মই করেছে, আর এতে এই অসাধারণ দাবির পক্ষে প্রমাণও দেয়া হয়েছে।
অতএব কোরআনের সত্যতা এবং কোরআনের দলিলই পূর্ণ স্বভাবীদের ইসলামের প্রতি আকৃষ্ট করে। আজকাল অনেকেই অংশ নেয়, তাদের হৃদয়ের প্রশান্তির কারণ হয়ে থাকে। জাপানে আল্লাহ তাআলা একজন শিক্ষিত ব্যক্তির কি ব্যবস্থা করেছেন, ইতালির মানুষ জাপানে বুক পুস্তক প্রদর্শনী হচ্ছিল, সেখানে জামাত অংশ নিয়েছে, সেখানে ইতালির একজন মানুষ আছে এবং খোদার অস্তিত্ব সম্পর্কে সেখানে কথাবার্তা আরম্ভ হয়। তখন সে খোদা সম্পর্কে প্রশ্ন করে, বলে যে আমি খোদার সন্ধান করছি। তিনি সৌদি আরব এম্বাসির সাথে যোগাযোগ করেছিল যে সম্ভবত সেখান থেকে খোদার সন্ধান পাবে। মক্কায় গিয়েও খোদাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তিনি বলেন যে আমি সফল হয়নি। যখন তাকে বলা হলো যে হযরত মসীহ মওউদ এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এই বার্তা নিয়েই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন যে মানুষ যেন সত্য খোদার তত্ত্ব এবং মর্ম লাভ করতে পারে, এবং সেই খোদা যিনি রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের প্রতিপালক এবং দোয়া শ্রবণকারী একজন জীবন্ত খোদা, হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের লেখা যুগান্তকারী বই ইসলামী নীতি দর্শন তাকে দেওয়া হয়। হযরত মসীহ মওউদ খলিফাতুল মসীহ আবের পুস্তক সমসাময়িক সমস্যাবলী ইসলামী সমাধান বই তাকে দেওয়া হয়। এই সমস্ত বই পুস্তক নিয়ে সে চলে যায়, ওয়াদা করে যায় যে আমি এই বই পড়ব। পরের দিন আবারও আমাদের বুকের স্থলে আসে, পরদিন এসে বলে আমার কাছে বাক্য নেই যে আমি কোন ভাষায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো। আল্লাহ তাআলা এবং নবীদের সম্পর্কে যে ইসলামী শিক্ষা উপস্থাপন করা হয়েছে আমার চোখ খুলে গেছে, আমি সেই খোদার সাথে পরিচয় করে দিয়েছে যাকে আমি বছর বছর আমি যাকে সন্ধান করছিলাম। আমি আজ আপনাদের সঙ্গে আহমদীয় সেন্টার যেতে চাই এবং নামাজ পড়ে সেই খোদার দাসত্ব বরণ করতে চাই যিনি খালেক ও মালিক, এবং তার জন্য উৎসর্গিত হতে চাই যিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। এবং এরপর মসি হিন্দুস্তান মে বই তাকে দেয়া হয়, তিনি সবগুলো বই পড়ে একথা বলল, খুবই জ্ঞানপূর্ণ এবং তত্ত্ব এবং তথ্যপূর্ণ গ্রন্থ। উজু করার রীতি, নামাজ পড়ার রীতি তাকে শেখানো হয়েছে। এভাবে আল্লাহ তাআলা মানুষকে নির্দেশনা দিয়ে থাকেন, পথ দেখিয়ে থাকেন।
হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্বে ইসলামের সুন্দর শিক্ষা পৃথিবীকে দেখানোর জন্য প্রেরিত হয়েছেন। এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা এই রসুল অর্থাৎ তোমাকে, অর্থাৎ মসীহ মওউদ নিজের দিকে ইশারা করছেন যে আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন আর যুগের চাহিদা অনুসারে হেদায়েত অর্থাৎ পথ প্রদর্শনের এবং মানুষকে আশ্বস্ত করার জ্ঞান আর ইমানি আর ইমানকে দৃঢ় করার জন্য বা শত্রুর সামনে সত্যের প্রমাণ তুলে ধরার জন্য পাঠিয়েছেন, আর এবং একই সাথে ধর্মকে এত সমুজ্জ্বল বৈশিষ্ট্য সহ পাঠিয়েছেন যার সত্য হওয়া স্পষ্টভাবে ফুটে উঠছে। আল্লাহ তাআলা এর রসুল অর্থাৎ কামেল মুজাদ্দিদ মসীহ মওউদকে এই জন্য পাঠিয়েছেন যেন খোদাই যুগে প্রমাণ করে দিতে পারেন যে ইসলামের মোকাবেলায় সকল ধর্ম এবং সকল শিক্ষা তুচ্ছ। আর ইসলাম এমন এক ধর্ম যা সকল ধর্মের উপর সকল প্রকারের বরকত এবং তত্ত্বজ্ঞানের ক্ষেত্রে এবং স্বর্গীয় নিদর্শনের ক্ষেত্রে জয়যুক্ত। আল্লাহ তাআলা এ রসুলের হাতে সকল অর্থে ইসলামের ঔজ্জ্বল্য দেখাতে চান, অর্থাৎ মসীহ মওউদের হাতে ইসলামের দীপ্তি দেখাতে চান, ঔজ্জ্বল্য দেখাতে চান, প্রদর্শন করতে চান। কে বলতে পারে যে আল্লাহ আমাকে পাঠিয়েছে? আজকে আমরা মসীহ মওউদের সত্তায় সে জীবন নিদর্শন দেখি। এরপর ইসলাম ধর্ম মান্যকারীদের কাছে কি চায়, কি দাবি রাখে, সেই শিক্ষা থেকে যেন সে কল্যাণমণ্ডিত হয় বা সেই দাবিগুলো যেন সে পূরণ করে, এ সম্পর্কে মসীহ মওউদ বলছেন যে আরব দেশে ইসলাম বলা হয় অগ্রিম কোনো কিছু কারো হাতে তুলে দেয়া আর কারো উপর নিজের দায়িত্ব ন্যস্ত করা বা মীমাংসার প্রত্যাশী হওয়া বা কোনো ঝগড়া বা বিবাদকে পরিহার করা, এটিকে বলা হয় ইসলাম। পরিভাষাগত ভাবে ইসলামের অর্থ হল অর্থ সেটি যা এই আয়াতে বলা হয়েছে, অর্থাৎ আয়াত হল বালামান আসলামা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটি হল ইসলামের পরিভাষাগত অর্থ, অর্থাৎ মুসলমান সে যে আল্লাহ তাআলার পথে নিজের পুরো সত্তাকে সমর্পণ করে, অর্থাৎ নিজ সত্তাকে আল্লাহর জন্য এবং আল্লাহর কথার অনুসরণের জন্য তার সন্তুষ্টি অর্জনের জন্য সে উৎসর্গ করে। এরপর নেক কাজের উপর প্রতিষ্ঠিত হয় আল্লাহ সন্তোষের খাতিরে এবং নিজ সত্তার সকল ব্যবহারিক শক্তিকে তার পথে নিয়োজিত করে। এর অর্থ হল বিশ্বাসগতভাবে এবং কর্মের ক্ষেত্রে সম্পূর্ণভাবে আল্লাহর হয়ে যাওয়া। বিশ্বাসগতভাবে আল্লাহর হওয়ার অর্থ হল নিজের সকল বা পুরো সত্তাকে এমন মনে করা যা আল্লাহকে চিনা, আল্লাহর আনুগত্য, আল্লাহর প্রেম এবং আল্লাহর ভালোবাসা এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য সৃষ্টি করা হয়েছে সত্তাকে। আর ব্যবহারিক ক্ষেত্রে যেভাবে হতে পারে তা হল সম্পূর্ণভাবে আল্লাহর খাতিরে প্রকৃত নেকি করা যা মানুষের সকল শক্তি বৃত্তির সাথে সম্পর্ক রাখে বা খোদা প্রদত্ত তৌফিকের সাথে সম্পর্কিত সকল নেক কাজ করা, কিন্তু এমন উৎসাহ ও উদ্দীপনার সাথে করা যে যেন নিজ আনুগত্যের আয়নায় তার প্রকৃত খোদার চেহারাকে সে দেখে। এই ধরনের আগ্রহ এবং একাগ্রতা থাকা চাই খোদার পথে, এটিকে বলা হয় ইসলাম। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেন যে ইসলাম অন্যান্য ধর্মের মধ্যে কেবল কাহিনী নয়, কাহিনী সর্বস্ব নয়। মান্যকারীদের শুধু এই কথা বলে না যে এই কাজ করতে হবে, যা পুরনোরা বলেছে সেটি মেনে চলো, এটি এখন তোমার দায়িত্ব। ইসলাম শুধু মান্যকারীদেরকে জোর করে কথা মানায় না, বরং ইসলাম এটি বলে যে আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক স্থাপন করো আর এবং সে সম্পর্ক স্থাপন করায় আল্লাহর সাথে যদি জীবন্ত সম্পর্ক স্থাপিত হয় মানুষ কল্যাণ রাজি থেকে বরকত থেকে অংশ পায়, বরকত লাভ করে। তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন আর কোরআন শরীফ খাতামুল কুতুব। এখন কোন কালেমা আর কোন নামাজ আসতে পারে না, মহানবী সাল্লাম যা কিছু বলেছেন বা যা করে দেখিয়েছেন বা যা কিছু কোরআনে আছে সেটিকে ছেড়ে মুক্তি লাভ হওয়া সম্ভব নয়। যে এটিকে পরিহার করবে সে জাহান্নামে যাবে, এটি হলো আমাদের ধর্ম এবং আমাদের বিশ্বাস পশ্চিমত বলছেন। কিন্তু একই সাথে এই কথা স্মরণ রাখতে হবে যে এই উম্মতের জন্য বাক্যালাপ এবং খোদার সাথে কথোপকথনের দ্বার খোলা আছে, আর এই দ্বার খোলা থাকা কোরআনের সত্যতা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার উপর সবসময় সত্যের যেমন জীবন্ত সাক্ষ্য দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহায় দোয়া শিখিয়েছেন, দোয়া হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তিনি বলেন নেমত প্রাপ্তদের পথে চলার জন্য দোয়া শিখানো হয়েছে, তাতে নবীদের ভিতর যে পরাকাষ্ঠা ছিল তা অর্জনের শিক্ষা দেওয়া হয়েছে, নবীদেরকে যে আধ্যাত্মিক যোগ্যতা দেওয়া হয়েছে সেই যোগ্যতা বা পরাকাষ্ঠা ছিল খোদা তালা সম্পর্কে মারেফত, আর এটি খোদার সাথে কথোপকথন বাক্যালাপের মাধ্যমে লাভ হয়েছে। তোমরাও এর জন্য দোয়া করো, এর প্রত্যাশী হও। তাই এই নেয়ামত সম্পর্কে ভাবো যে কোরআন এই দোয়া তো করার শিক্ষা দেয়, কিন্তু এই দোয়ার কোনো ফল প্রকাশ পাবে না বা উম্মতের এক ব্যক্তিও এই সম্মান লাভ করবে না, এটি কি করে হতে পারে? আর কেয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ হয়ে গেছে বলো, এর ফলে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান হবে নাকি মহানবীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে এমন ধারণার ফলে? প্রত্যেক মুসলমানকে তিনি উত্তর দিয়েছেন এই প্রশ্নের মাধ্যমে। তিনি বলেন যে আমি সত্য সত্যই বলছি, যার এই বিশ্বাস সে ইসলামকে আসলে বদনাম করে, আর সে শরীয়তের সার এবং প্রাণ কেন্দ্রকে বুঝেনি। ইসলামের উদ্দেশ্য ছিল শুধু মৌখিকভাবে ওয়াদাউল আশরিক বলা নয়, বরং সত্যিকার অর্থে বোঝা, এবং বেহেশত এবং দুজক সম্পর্কে যেন কেবল কাল্পনিক ইমানই না থাকে, বরং সত্যিকার অর্থে এই পৃথিবীতেই জান্নাতি অবস্থা সম্পর্কে তার অবহিত হওয়া উচিত, এমন কর্ম তাকে করতে হবে। এই পৃথিবীতেই জান্নাত লাভ হয় নেক কর্মের ফলশ্রুতিতে। তিনি বলেন যে সেই সকল পাপ যাতে বন্য মানুষ লিপ্ত থাকে তা থেকে মুক্তি লাভ হওয়া উচিত, এটি ইসলামের মহান উদ্দেশ্য ছিল এবং এটি মহান উদ্দেশ্য, এটি এমন একটি পবিত্র উদ্দেশ্য যে পৃথিবীর অন্য কোন মানুষ স্বধর্মে এটি দেখাতে পারে না এবং দেখানো সম্ভব নয়। এমনিতে দাবি সবাই করতে পারে, কিন্তু কে আছে যে দাবি প্রমাণ করে দেখাতে পারে নিজ ধর্মের ক্ষেত্রে? এরপর তিনি বলেন মানুষ আল্লাহ তাআলার স্থায়ী ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে, তাই এটি নিয়ে সে সন্তুষ্ট হতে পারে না যে সেই খোদা যাকে চিনার মাঝে তার মুক্তি নিহিত, তার চিনার ক্ষেত্রে শুধু কাল্পনিক কিছু কথার উপর বিশ্বাস রাখবে। মানুষ অন্ধ থাকতে চায় না, সে চায় খোদা তালার গুণাবলী কামেল গুণাবলী সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে, অর্থাৎ সে তাকে দেখতে চায়। তার এই বাসনা শুধু ইসলামের মাধ্যমে পূর্ণ হতে পারে, যদিও অনেকের এই বাসনা কামনা বাসনার তলায় চাপা পড়েছে, যারা দুনিয়ার আনন্দ এবং বিলাসিতা চায় কেবল এবং দুনিয়াকে যারা ভালোবাসে তারা পর্দার অন্তরালে থাকার কারণে খোদা সম্পর্কে ভ্রক্ষেপহীন এবং খোদার সাথে সাক্ষাতেরও মোলাকাতেরও তাদের কোনো বাসনাই, পৃথিবীর প্রতিমার সামনে তারা ঝুঁকে আছে। কিন্তু এতে কোনো সন্দেহ নেই, যে ব্যক্তি জাগতিক প্রতিমা থেকে মূর্তি থেকে মুক্তি লাভ করে আর স্থায়ী এবং চিরস্থায়ী সুখের সন্ধানী, যে সে কাহিনী সর্বস্ব ধর্মে সন্তুষ্ট থাকতে পারে না, এমন ব্যক্তি শুধু ইসলামেই নিজের পিপাসার ইসলামের মাধ্যমে পিপাসার নিজের পিপাসার নিবারণ করতে পারবে। তিনি বলেন ইসলামের খোদা কারোর জন্য তার কল্যাণের দ্বার বন্ধ করেন না, বরং উভয় হাতে মানুষকে ডাকছেন যে আসো আমার দিকে ছুটে আসো, যারা পুরো আন্তরিকতার সাথে তার দিকে ধাবিত হয় তার জন্য তিনি দ্বার খুলেন। আমি এখন সেই ইতালিয়ানের দৃষ্টান্ত দিয়েছি কিভাবে আল্লাহ তাআলা তার জন্য দরজা খুলেছেন, দ্বার উন্মুক্ত করেছেন। এরপর হযরত মসীহ আলাইহিস সালাম বলছেন ইসলাম ধর্ম যে প্রাণপদ প্রাণ সঞ্জীবিত করে দেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানুষকে খোদার নিকটতর করতে পারে না, পাপের ঘৃণাও সৃষ্টি করতে পারে না। ধর্ম ধর্ম বলে সবাই বড় বড় বলি আওয়ার আছে, কিন্তু সত্যিকার অর্থে পবিত্র জীবন এবং পবিত্র হৃদয় এবং তাকওয়ার ক্ষেত্রে এদিকে আসা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মানুষ ধর্মের আয়নায় অলৌকিক কোন দৃশ্য না দেখবে নতুন জীবন কোনোভাবে লাভ হতে পারে না যতক্ষণ পর্যন্ত একটা নতুন বিশ্বাস সৃষ্টি না হবে। আর কখনো নতুন বিশ্বাস সৃষ্টি হতে পারে না যতক্ষণ মুসা, ঈসা, ইব্রাহিম, ইয়াকুব এবং মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নতুন নিদর্শন না দেখানো হবে। নতুন জীবন কেবল তারাই লাভ করে যারা নতুন, যাদের খোদা নতুন, বিশ্বাস যদি নতুন হয়, নিদর্শন যদি নতুন হয়, আর অন্য সবাই কিসা কাহিনীর জালে আবদ্ধ, তাদের হৃদয় উদাসীন, কিন্তু মুখে শুধু খোদা খোদা রয়েছে। আমি সত্য সত্যই বলছি যে পৃথিবীর হইচইয়ের মাঝে রয়েছে কেবল হইচই, কিসা কাহিনী, এবং মানুষ কেউ শত শত বছর পর নিজের অবতারের কোন কাহিনী শুনায়, শোনানোর সময় সে জানে যে সে শুধু কাহিনী শোনাচ্ছে, সেই কাহিনী কখনো তার পিতাও পুরো হতে দেখেনি, তার দাদাও তা পূরণ হতে দেখেনি, সে নিজেও জানে না যে এই এই বর্ণনা কতটা সত্য কতটা মিথ্যা। কারণ দুনিয়ার মানুষের রীতি হলো তারা একটা তিলকে তাল করে, তাই এই সমস্ত কাহিনী যা নিদর্শনের আকারে পেশ করা হয় এগুলো উপস্থাপনকারী কোন মুসলমান হোক বা খ্রিস্টান যারা হযরত ঈসা ইসলামকে খোদা মনে করে, বা কোন হিন্দু যে নিজেদের অবতারকে অবতারের বিভিন্ন নিদর্শন নিদর্শনের কথা পড়ে শোনায়, এগুলো সব বাজে এবং তুচ্ছ বিষয়, আর এক পয়সাও মূল্য নেই এইসবের, যতক্ষণ পর্যন্ত না কেউ কোন জীবন্ত নিদর্শন তাদের সামনে না আসবে। আর সত্য ধর্ম সেটি যার সাথে জীবন্ত কোন নিদর্শন থাকে।
গতকালও মুবাশ্বির কালুন সাহেব একটি বক্তৃতা করেছেন, তিনিও বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেছেন, আমরা প্রতিদিন এগুলো দেখি। কোন হৃদয়ে কোন কান এ কথা গ্রহণ করতে পারে কি যে একটি ধর্ম সত্য হতো ঠিকই, কিন্তু সত্যতার উজ্জ্বলতা এবং সত্যের কোন নিদর্শন দেখাতে পারে না, বরং পিছনে রয়ে গেছে। হৃদয় প্রেরণকারীর মুখে সর্বদা মোহর অঙ্কন করে দিয়েছে। আমি জানি প্রত্যেক মানুষ যে সত্যিকার ক্ষুধার্ত এবং পিপাসার্থ সে সন্ধান করে, সে কখনো এমন ধারণা করবে না। এজন্য আবশ্যক সত্য ধর্মের নিদর্শন, এটি জীবন্ত খোদার জীবন্ত নিদর্শন এবং তার উজ্জ্বল নূর সেই ধর্মের মাঝে যেন সবুজ সতেজ সর্বদা দৃশ্যমান থাকে। এরপর তিনি বলেন, বলেছেন যেহেতু নবী বিশেষ জাতি এবং বিশেষ কাজের জন্য আসত, এই জন্য তাদের শিক্ষা সীমাবদ্ধ ছিল, সীমিত ছিল। এবং যেভাবে আমি প্রথমে উদ্ধৃতি পড়েছি, ইসলাম বলেছে আলিয়ম আকমালকুম দিনাকুম ও আত্মান্ত আলাইকুম নেহমাতি ও রাজিদুলাকুম ইসলাম আদিনা, অর্থাৎ আজ আমি তোমাদের ধর্ম সম্পূর্ণ করলাম, নিয়ামত পরিপূর্ণ করলাম, অতএব ইসলাম সকল ধর্মের সকল সমস্যার সমাধান এবং সকল প্রয়োজন পূর্ণ করে। এরপর তিনি বলেন, উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, খোদা তালা চান সে সকল আত্মা যারা পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাস করছে, তারা ইউরোপ অথবা এশিয়া, তাদের সবাই যাদের সদাত্মা রয়েছে তাদেরকে তৌহিদের প্রতি আকৃষ্ট করে আনবেন এবং তার বান্দাকে এক ধর্মের পতাকাতলে একত্রিত করবেন। এটি খোদা তালার উদ্দেশ্য, যেজন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। অতএব তোমরা এই উদ্দেশ্যের অনুসরণ করো, নম্রতা, উত্তম আচরণ এবং দোয়ার উপর জোর দেওয়ার মাধ্যমে, কোন তরবারির মাধ্যমে নয়, কোন খুন খারাপের মাধ্যমে নয়, বরং দোয়া এবং উত্তম আচার আচরণ প্রদর্শনের মাধ্যমে। অতএব আজ এটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের মান্যকারীদের কাজ, যে তৌহিদ প্রচার করা এবং যে ধর্ম প্রতিষ্ঠার জন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেই ধর্ম যা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম আদিনা, এই ঘোষণা দিয়েছে, সেই ধর্ম যা কিয়ামত পর্যন্ত সৃষ্টি সকল বিষয় এবং সকল সমস্যার সমাধান উপস্থাপন করেছে, সেই ধর্ম যা আজও জীবন্ত খোদার সঙ্গে সম্পর্ক বন্ধনে আবদ্ধ করে, সেই ধর্ম জীবন্ত খোদার অস্তিত্বের অলৌকিক নিদর্শনাবলী প্রদর্শন করে, সেই ধর্ম যা সে আখেরিনদের মধ্যে রসুল প্রেরণ করে পূর্ববর্তীদের সাথে মিলিত করে দিয়েছে যাতে ধর্মের মর্ম তার অনুধাবন করতে পারে, সেই ধর্ম যা খেলাফত আলামিন হাজির নবুয়তের রীতি বর্ণনা করে পুনরায় তা প্রতিষ্ঠা করে মুমিনদের ভয়ভীতিকে নিরাপত্তায় পরিবর্তন করে দিয়েছেন, সেই ধর্ম যা শান্তি এবং নিরাপত্তার বাণীকে দিবালোকের মতো দিলাপতের মতো খেলাফত এবং হযরত মসীহ মাউদের মাধ্যমে বিশ্ববাসীর সামনে সুস্পষ্ট করে উজ্জ্বলভাবে প্রতিপাদ করে দিয়ে গেছেন। এই বাণী বিশ্ববাসীর কাছে পৌঁছান। সেই সকল আপত্তিকারীদের মুখ ভাঙা জবাব দিন, তাদের মুখ বন্ধ করে দিন, যারা বলে যে ধর্ম এই যুগের চাহিদা পূরণে সক্ষম নয়, যারা বলে আজকালের উন্নয়নশীল দেশে যেখানে বিজ্ঞান নিত্য নতুন আবিষ্কার করছে, উদ্ভাবন করছে, সেখানে ধর্মের কোন স্থান নেই, তাদেরকে জানিয়ে দিন ধর্ম, ইসলাম ধর্ম খোদাতলার এক পূর্ণাঙ্গ শিক্ষা, সায়েন্স বা বিজ্ঞান এর অধীন। তাদেরকে জানিয়ে দিন যে অলৌকিক নিদর্শনাবলী পবিত্র কোন অলৌকিক কিসা কাহিনী নয়, বরং আজকের জগতেও আল্লাহ তালার ফজলে এসব নিদর্শনাবলী জামাতে আহমদীয় দেখাতে পারে এবং দেখিয়ে থাকে। তাদেরকে জানিয়ে দিন যে দোয়া গৃহীত হওয়া কোনো কাল্পনিক কথা নয়, বরং আজও ইসলামের জীবন্ত খোদা তার অলৌকিক নিদর্শন প্রদর্শন করে থাকেন এবং বিশ্বের প্রান্তে প্রান্তে বসবাসকারী আহমদিরা এই নিদর্শন সচক্ষে দর্শন করেন। বিশ্ববাসীকে অবহিত করুন, ইসলামই আজ মুক্তির এবং স্থায়িত্বের একমাত্র মাধ্যম, আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকায় সত্যিকার শান্তির নিশ্চয়তা প্রদান করে। আর ইসলামের জীবন্ত খোদাকে মানুন এবং তার সঙ্গে সম্পর্ক বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমেই তোমাদের ইহকাল এবং পরকালের জীবন নির্ভর করে। আজ বিশ্বে আহমদি মুসলমানদের ছাড়া অন্য আর কেউ নেই যে এই সত্য শিক্ষা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারে, অতএব উঠুন এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য নিজের অঙ্গীকার পূর্ণ করার মাধ্যমে নিজের প্রাণ ধন সম্পদ কোরবানির মান উন্নত করে নিজেদের সকল শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের দোয়াকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান এবং এই দুঃখ ভারাক্রান্ত বিশ্বকে বিশ্ববাসীকে যেন আল্লাহ তাআলা আমাদের চেষ্টা প্রচেষ্টার মধ্যে বরকত দান করেন। পৃথিবীতে একই ধর্ম হোক এবং একজনই যেন রসুল হয় এবং একজনই যেন খোদা হয় যিনি এক এবং অদ্বিতীয় এবং তারই যেন পূজা করা হয়, উপাসনা করা হয়। তার এবাদতের দায়িত্ব পালন করা হবে, আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বশ দায়িত্ব পালনের তৌফিক দিন।
হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা, মহসনে ইনসানিয়ত, ইসলাম আহমদিয়ত, গোলাম আহমদ কি, গোলাম আহমদ কি,
এখন দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়াতে সারা পৃথিবীতে বসবাসকারী সকল আহমদের জন্য, যারা কোন যেভাবে যারা যে কষ্টের সম্মুখীন হন না কেন তাদের জন্য দোয়া করুন, উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মুক্ত করুন। বিভিন্ন নেতা এবং নামধারী ধর্মীয় নেতাদের মাধ্যমে যে জুলম হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে জুলম এবং অত্যাচার থেকে বিরত রাখুন। পৃথিবীর কল্যাণের জন্য দোয়া করুন, পৃথিবী যেদিকে অগ্রসর হচ্ছে তা বড় বিপজ্জনক অবস্থার সৃষ্টি হচ্ছে, এর ফলে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করুন, নিরাপদ রাখুন। জলসা চলাকালে এখানে কিছু মহিলারা আঘাত পেয়েছেন, আমি সংবাদ পেয়েছি, আল্লাহ তাআলা তাদেরকে স্বাস্থ্য দিন, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিজ নিরাপত্তার মাঝে গৃহে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা সবাই ইমানের ক্ষেত্রে উন্নতি করি দোয়াই থাকবে। আমাদের সবাইকে, আমাকে এবং আপনাদেরকেও, পৃথিবীতে বসবাসকারী সকল আহমদিকে আল্লাহ তাআলা শোক শত্রুর সকল অনিষ্ট থেকে রক্ষা করুন, দোয়া করুন।
আমি